أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام على الفلاح حي على الحمد لله
ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير.
আল্লাহ তাআলা যিনি সর্বাধিপতি, যিনি আকাশের মালিক এবং পৃথিবীর, কোন বস্তু তার নিয়ন্ত্রণের বাহিরে নয়। আল্লাহ তাআলা তার মালিক হওয়ার বৈশিষ্ট্য কোরআনে কারিমে বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ের মাধ্যমে বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যের জ্ঞান অর্জন করা প্রত্যেক মোমেনের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা তার মালিক এবং বাদশাহ হওয়ার বৈশিষ্ট্য বা গুণ কোরআনে কারিমে বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ের সাথে জুড়ে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যের জ্ঞান অর্জন করা প্রত্যেক মোমেনের জন্য আবশ্যক, সেটিকে হৃদয় স্থান দেয়া, জ্ঞাতা নেয়া আবশ্যক এবং আল্লাহর বর্ণিত পথে চলার চেষ্টা করা উচিত এবং তার ইবাদতের দিকে মনোযোগ দেয়া আবশ্যক এবং তার নির্দেশাবলীর উপর আমল এবং অনুশীলন করা তার জন্য তার উচিত। তার সৃষ্টির অধিকার তাকে দেয়া উচিত, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তার ব্যাপারে সেই দিনকে ভয় করা উচিত যেদিন শাস্তি পুরস্কারের সিদ্ধান্ত হবে, ফয়সলা হবে। কোন বিবেকবান বুদ্ধিমান ব্যক্তি যদি সেদিন এই ধারণা করে যে আমি ইহজীবন অনেক ভালো কাজ করেছি, তাই অবশ্যই আমি জান্নাতে যাওয়ার যোগ্য, এই ধারণা করে কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার দাবি করতে পারে না, এমন ব্যক্তিকে পৃথিবী বোকা বা নির্বোধি আখ্যা দেবে। একটি হাদিস আমরা বারবার শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমিও খোদা তাআলার ফজল এবং অনুগ্রহ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। সাহাবাদের জিজ্ঞেস করার পর তিনি বলেন, যে আল্লাহর ফজল হলেই আমি জান্নাতে যেতে পারবো। তোমার মতো মানব যার খাতিরে এই আকাশ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তিনি যিনি সমস্ত নবীদের তুলনায় শ্রেয় শ্রেষ্ঠ, খাতামান নবীন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা অবশ্যই এই রসুলের উপর তার রহমত বর্ষণ করছেন এবং তার ফেরেশতারাও তার জন্য দোয়া করছে। সুতরাং হে মোমেনগণ, তোমরাও তার জন্য দোয়া করতে থাকো, দরুদ পড়তে থাকো, তার জন্য শান্তির দোয়া করো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উঠা বসা খোদা তালার সন্তুষ্টি ছিল, খোদা তালার সন্তুষ্টির সন্ধানে তার উঠা বসা ছিল, যার রাত খোদার ইবাদতে এভাবে কেটে যেত যে দাঁড়ানোর কারণে তার পবিত্র পা ফুলে যেত, তার সম্পর্কে হযরত আয়েশা সাক্ষ্য দেন যে তার রাত এবং দিন কোরআনে কারিমের ব্যবহারিক চিত্র ছিল, ছবি ছিল। তারপর খোদা তাআলা এর সাক্ষ্য দেন এবং ঘোষণা করেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ তুমি একান্ত উন্নত আখলাকের উপর অধিষ্ঠিত, অর্থাৎ এটি খোদা তাআলার ঘোষণা যে তুমি তোমার আমল এবং তোমার শিক্ষার ক্ষেত্রে চরম মার্গে উপনীত, পরম মার্গে উপনীত। তারপর আল্লাহ তাআলা তাকে দিয়ে ঘোষণা করেছেন যে কুলিন্না সালাতি ওয়া মামাতি, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি তাদেরকে বলো যে আমার নামাজ, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু খোদা তাআলার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এই সমস্ত নিশ্চয়তা সত্ত্বেও, এই সেই সমস্ত কর্ম এবং কাজ সত্ত্বেও যা যে সম্পর্কে আপন পর সকলেই সাক্ষ্য দিয়েছেন, এসব কিছু সত্ত্বেও তিনি ভয় করছেন। এই কারণে নয় যে খোদার প্রতিশ্রুতির উপর তার বিশ্বাস ছিল না, এমন নয়, বরং এই কারণে যে খোদা তালার পবিত্র গুণাবলীর সবচেয়ে গভীর জ্ঞান তার ছিল। আল্লাহর বাদশাহ মালিক হওয়া এবং বিচার দিবসের মালিক হওয়ার সঠিক বুৎপত্তি তিনি লাভ করেছিলেন, সে কারণেই সবসময় তিনি খোদার দয়ার ভিক্ষা চাইতেন, আর এই শিক্ষাই তিনি ইসলাম মান্যকারীদেরকে দিয়েছেন। সুতরাং এটি সত্য কথা, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তার কাছে তার ফজল এবং দয়ার ভিক্ষার ভিতরে মানুষের মুক্তি নিহিত। মানুষ জানে না মানুষের কোন কাজ খোদা দৃষ্টিতে গ্রহণীয়, কোনটি প্রত্যাখ্যানের যোগ্য, কি কারণে কোন নেকি করা হয়েছে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রত্যেক মানুষের হৃদয়ের অবস্থা আল্লাহ ভালো জানেন, বা যদি এক মানুষকে অন্যরা নেক মনে করে, কিন্তু খোদা তাআলাই জানেন তার নিয়তের স্বরূপ কি। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু এবং এই সমস্ত প্রতিশ্রুতি সত্ত্বেও খোদা তাআলার ভয়ে ভীত ত্রস্ত থাকতেন, তাহলে একজন মুমিনের কতটা ভয় করা উচিত। আল্লাহ তাআলা যেখানে এই কথা বলছেন যে তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার শাস্তি পুরস্কার আমার হাতে, পাপীকেও ক্ষমা করতে পারি আর ক্ষমা করে থাকি, সেখানে মোমেনদেরকে এই আশ্বাসও দিচ্ছেন যে যেখানে আকাশ এবং পৃথিবীর আধিপত্য আমার, আর প্রতিটি বস্তুটির বস্তুর উপর আমার স্থায়ী, যেখানে কুদরত এবং শক্তি রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, সবসময় ছিল এবং সবসময় থাকবে, এতে কখনো কোনো প্রকারের ত্রুটি কখন দেখা দেয়নি এবং ভবিষ্যতে কোনো কামি দেখা দেবে না। সুতরাং আমার নির্দেশাবলীর উপর আমল করে একনিষ্ঠভাবে আমার হয়ে সকল প্রকারের দায়িত্ব পালন করো, তাহলে আমার নিরাপত্তার বেষ্টনীতে থাকবে এবং সকল অনিষ্ট থেকে রক্ষা পাবে। তো এই কথাকে বুঝে আমার নির্দেশাবলীর উপর আমল করো, নতুবা স্মরণ রেখো যে যদি আমার মোকাবেলায় প্রতিদ্বন্দ্বিতায় অন্য কারো কাছে আশ্রয় ভিক্ষা চাও, তাহলে ক্ষতিগ্রস্ত হবে, কেউ তোমাদেরকে স্থায়ী আশ্রয় দিতে পারবে না। এই পৃথিবীর সাময়িক ক্ষণস্থায়ী যে লাভ বা স্বার্থ তোমার কাছে আকর্ষণীয় মনে হয়, কিন্তু কেয়ামত দিবসে এমনটি যদি করো তাহলে কোনো আশ্রয়স্থল পাবে না। আর এমন সমস্ত মানুষ, এমন সকল মানুষ যারা কুফরিতে সীমা অতিক্রম করেছে, তাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না কেয়ামত দিবসে।
তো উসকে বতায়ে হুয়ে রাস্তোঁ পর চলো,
যদিও আল্লাহ তাআলা তার রাজত্বে রহমানিয়তের বিকাশ ঘটিয়ে থাকেন, কিন্তু কুফরিতে সীমা লঙ্ঘনকারীদের যখন শাস্তি পুরস্কার দিবস আসবে সেই দিন তাদের জন্য বড় কঠিন হবে, বড় অতিক্ত দিন হবে। সুতরাং যদি সেদিন খোদা তালার রহমানিয়ত থেকে যদি লাভবান হতে হয় তাহলে তার বর্ণিত পথে চলো, আর এবং এরপরও হৃদয়ে এই ভয় বিরাজমান থাকা চাই যে তিনি সর্বশক্তিমান, কোন ভুল ভ্রান্তির কারণে কোথায় আমাদেরকে শাস্তি না দেন। তাই সদা এই চেষ্টা করা উচিত আমাদেরকে যে আকাশ এবং পৃথিবীর যে মালিক, যিনি সত্তাধিকারী, তার কাছে রহমত এবং ক্ষমা আমাদের চাইতে থাকা উচিত। ভুলভ্রান্তি এবং পাপ সত্ত্বেও তার কাছে দয়া এবং ক্ষমার আশা রাখুন। তার কারণ হলো তিনি মালিক এবং বাদশাহ, তিনি বলেন যে আমি ন্যায় বিচার নয় বরং আমি ইনাম এবং এহসান এবং অনুগ্রহ করে থাকি। যদি শুধু ন্যায় বিচার এবং ন্যায্য প্রাপ্য দেওয়ার প্রশ্ন উঠে তাহলে অনেকেই ধরা পড়বে। বলা হয় যে কেউ হত্যার দায়ে অভিযুক্ত হয়েছে কিন্তু সে নির্দোষ ছিল, সে আল্লাহর কাছে দোয়া করেছে যে হে আল্লাহ তুমি সুবিচার করো আর ইনসাফ করো আর আমাকে এই শাস্তি থেকে রক্ষা করো, তুমি জানো যে এই অপবাদ মিথ্যা, আমি হত্যা করিনি। যদিও সে ব্যক্তি নেক ছিলেন, পুণ্যবান ছিলেন, তার দোয়া কবুল হতো, তার দোয়া গৃহীত হয়নি এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সে ব্যক্তি পুনরায় আল্লাহর দরবারে দোয়া করেন যে হে আল্লাহ তুমি সবচেয়ে বড় ইনসাফকারী সুবিচারক, তুমি জানো যে অপরাধের আমাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, সে অপরাধ আমি করিনি। তখন তাকে জানানো হলো যে তুমি ইনসাফ চেয়েছিলে, তুমি সুবিচার চেয়েছিলে, সুবিচার এটি যা তোমাকে তোমার বিরুদ্ধে প্রদান করা হয়েছে, যদিও আজকে তুমি অন্যায় অপরাধে তোমাকে যে অপরাধ তুমি করোনি সে অপরাধের শাস্তি তোমাকে দেয়া হচ্ছে আজকে, কিন্তু এক সময় তুমি একটা প্রাণীকে নির্দয় ভাবে হত্যা করেছিলে, আজকে সেই অপরাধের শাস্তি তুমি পাচ্ছ। সুতরাং এটি ভয়ের বিষয়, যেভাবে আমি বলেছি অনেকে মনে করে যে আমরা অনেক নেক কাজ করেছি বা নেক কর্মশীল মনে করে, নিজেদেরকে নেক কর্মশীল মনে করে, এমন মানুষও ভুল করে ফেলে, ভুল হয়ে যায়। তাই শাস্তি পুরস্কারের সময়কে সবসময় সামনে রাখা উচিত আর সামনে রেখে সব সময় খোদা তালার কাছে তার ফজল এবং দয়ার ভিক্ষা চাওয়া উচিত, যেন খোদা তালার ক্ষমার ছায়া তার উপর পড়তে পারে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নত এবং তার দোয়ার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বুঝিয়েছেন যে সবসময় খোদা ভীতি হৃদয়ে রেখো, এটি স্মরণ রাখার যোগ্য। হযরত আয়েশা তার এক দোয়া সম্পর্কে বলেন যে দোয়া রাসূল করিম সাল্লাম সব নামাজে পড়তেন, সেই দোয়াটি হলো সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ তুমি পবিত্র, হে আমাদের প্রভু তোমার প্রশংসার সাথে তুমি বিরাজমান, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। সুতরাং ক্ষমা, দয়া এবং ফজল ভিক্ষা চাওয়া উচিত, ইনসাফ বা ন্যায় বিচার নয়, কেননা আমাদের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহ তাআলা আমাদের তুলনায় বেশি ভালো জানেন। আল্লাহর শিক্ষার উপর আমল করে হক বা অধিকার হিসেবে নয় বরং ফজল দয়া এবং অনুগ্রহ আল্লাহ তালার কাছে ভিক্ষা চাওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে মালিক ইয়াউমিদ্দিন কেন বলেছেন, আদেলে ইয়াউমিদ্দিন কেন বলেননি? তো স্পষ্ট উত্তর বা এর রহস্য হল আদল বা ন্যায় বিচারের ধারণা সৃষ্টি হতে পারে না যতক্ষণ পর্যন্ত কারো অধিকার প্রতিষ্ঠিত না হয়। আর বিশ্বজগতের প্রতিপালকের উপর তো কারো কোনো অধিকার নেই। আর পরকালের মুক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সমস্ত লোকদের জন্য একটি দান এবং মেহরবানি আসলে, যারা তার উপরে ঈমান এনেছে, যারা ইতাআত করার, আনুগত্য করার এবং তার ইবাদত করার এবং তার সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আশ্চর্যজনক দ্রুততার সাথে কাজ করেছে। সুতরাং সমস্ত নির্দেশের উপর আমল এবং আশ্চর্যজনক দ্রুততার সাথে নেকির দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নেক প্রতিদান পুরস্কার লাভ হয় সেটি মানুষের কোনো অধিকার নয়, যা আল্লাহ তাআলা দান করেন কর্মের ফলস্বরূপ, সেটি অধিকার নয়। বরং এই পৃথিবীতেও আর পরকালেও আল্লাহ তাআলা যার প্রতিশ্রুতি দিয়েছেন তা অধিকার নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, দান এবং অনুকম্পা। কোন বুদ্ধিমান ব্যক্তি, বিবেকবান ব্যক্তি দানকে, এহসানকে, অনুগ্রহকে কখনো অধিকার মনে করে না। আর এই দানের, অনুগ্রহের চরম রূপ তখন হয়, তার মালিকিয়তের পরম বিকাশ তখন হয়, যা সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে যদিও মানুষ এতাতকে পরম পর্যায়ে পৌঁছাতে পারে না এবং ইবাদতের দায়িত্ব তার পুরোপুরি পালন হয়নি, আর অন্তর্দৃষ্টিও পুরোপুরি সে অর্জন করতে পারেনি, কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে অর্জনের জন্য সে প্রবল বাসনা পোষণ করে, সেই সমস্ত জিনিস বা পুণ্য সে অর্জন করতে পারেনি, কিন্তু পুণ্যের প্রবল বাসনা ছিল, পুণ্য অর্জনের ব্যাপারে আন্তরিক ভাবে সচেষ্ট ছিল, আর পরম বাসনার সূচনা সে ছিল হয়েছে। তেমন লোকদেরকে আল্লাহ তাআলা অবশ্যই দান করেন, কারণ এটি দান এবং অনুগ্রহ। তিনি মালিক, মালিক যার উপর যতটা ইচ্ছা এহসান এবং অনুগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা যদি শুধু বিচার করতেন তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে সে সমস্ত মানুষ কোনো অংশ পেত না যারা শুধু চেষ্টার উপর নির্ভর করে, কেননা এমন মানুষ সেই পদমর্যাদায় পৌঁছে অধিষ্ঠিত হয়নি যে পদমর্যাদায় পৌঁছার তারা চেষ্টা করছিল। একইভাবে পাপীদের সম্পর্কে তিনি বলেন যে যারা পাপ কর্মশীল এবং পাপের ক্ষেত্রে ধৃষ্ট হয়ে উঠেছে এবং পাপ থেকে বিরত হওয়ার বিরত হয়নি, এমন মানুষ সর্বশেষ আল্লাহ তাআলার শাস্তির শিকার হয়, শাস্তি পায়। তো মালিক যেহেতু ক্ষমতা রাখেন, অধিকার রাখেন, তাই ইনসাফ থেকে বেশি তিনি এহসান করেন, অনুগ্রহ করেন। সবসময় ক্ষমা এবং অনুগ্রহের দোয়া করা উচিত, নতুবা সুবিচার তো সেভাবেই হবে যেভাবে আমি পূর্বে একটি দৃষ্টান্ত দিয়েছি আপনাদের সামনে। কিন্তু এই যে পাপাচারী, তারা যদি পাপের ব্যাপারে ধৃষ্ট না হয়, পুণ্যের দিকে যদি অগ্রসর হওয়া আরম্ভ হয়, তাহলে খোদা তালার ফজল এবং অনুগ্রহ তারা লাভ করে, যেভাবে আল্লাহ তালা বলেন والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون
الله تعالى কি বলছেন নিচে আসেন
অর্থাৎ এমন মানুষ যারা কোনো অশ্লীল কাজ করে বা নিজেদের প্রাণের উপর যখন কোনো জুলুম করে আল্লাহ তাআলার উপর ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করতে পারে, তারা পূর্বে যা করেছে সে ব্যাপারে জেনে শুনে তারা হঠ ধর্মিতার আশ্রয় নেয় না, অনর্থক জিদ করে না। কিন্তু যদি জিদ করে হটকারে তার আশ্রয় নেয় তাহলে আল্লাহ তাআলার শাস্তির শিকার হয়। সুতরাং এমন অনুগ্রহশীল মালিক বা প্রভুর সামনে না ঝুঁকা কত বড় দুর্ভাগ্য। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদেরকে বিবেক বুদ্ধি দেন যারা আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় অন্য খোদা বানিয়ে রেখেছে, আর এই বিবেক তাদের ভিতর সৃষ্টি হোক যে এক খোদাই চিরস্থায়ী শক্তির অধিকারী, আকাশ এবং পৃথিবীতে আধিপত্যধারী, আর তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তিনি ব্যতীত যাকেই তোমরা নিজের বন্ধু মনে করো তারা তোমাদের কোনো কাজে লাগবে না। সুতরাং এই কাদের সর্বশক্তিমান খোদার সম্মুখে ঝুঁকো এবং শাস্তি পুরস্কার দিবসে তার অনুগ্রহ এবং দয়ার থেকে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করো। হযরত মাওলানা গোলাম রসুল রাজকি সাহেব তার বই হায়াতে কুদসিতে হযরত মীর নাসির নওয়াব সাহেবের বরাতে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বর্ণিত একটি গল্প তিনি উল্লেখ করেছেন, যা থেকে বোঝা যায় যে খোদা তাআলা কিভাবে এ পৃথিবীতে শাস্তি পুরস্কারের নিয়ম জারি রেখেছেন। তিনি লেখেন যে হযরত দাউদ আলাইহিসসালামের যুগের কথা এক দরবেশ নিভৃত কক্ষে জীবন যাপন করতেন, আল্লাহর ইবাদত করতেন, নির্জনতা তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল। একদিন যখন জিকরে ইলাহিতে রত ছিলেন হৃদয়ে তার পরম বাসনা জাগলো গাভী মাংস খাওয়ার। তার এই বাসনা যখন চরম পর্যায়ে পৌঁছল তখন একটি সাবালিকা বা সাবালক বাছুর সেই কক্ষে কোথ থেকে প্রবেশ করে। সেই রুমে আসার কামরা আসার পর সে দরবেশ মনে করলেন যে আল্লাহ তাআলার ইচ্ছায় আমার চাহিদা অনুসারে এটি এখানে এসেছে। তিনি সেটিকে জবাই করলেন মাংস খাওয়ার মানসে। জবাই করার পরে এক ব্যক্তি সেই কামরায় আসলো এবং দেখলো যে দরবেশ বাছুরটি জবাই করে ফেলেছে। দেখে সে বলল যে এটি আমার বাছুর, আপনি কেন জবাই, তুমি কেন জবাই করলে, তুমি চুরি করে বাছুরকে এখানে এনেছো আর জবাই করেছো, এটি একটি অপরাধ, আমি আদালতে নালিশ করব। সেই ব্যক্তি বাদী হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে মামলা করল। আদালত অপরাধীকে ডাকলো, হযরত দাউদ সেই দরবেশকে জিজ্ঞেস করলেন যে এই যে বাদী, বাদী হিসাবে তোমার উপর তোমার বিরুদ্ধে অভিযোগ করছে যে তুমি এই কাজ করেছো, তোমার কাছে কি উত্তর আছে এই অভিযোগের। সেই দরবেশ বললেন যে আমি যখন ছোট ছিলাম আমার পিতা বাণিজ্যের উদ্দেশ্যে কোন দেশে গেছেন, তারপর আমি যৌবনে পৌঁছেছি, দীর্ঘকাল কেটে গেছে, তারপর কিছু পড়ালেখা করেছি, কিছু বুজুর্গ লোকের সাথে খোদাভীরু লোকের সাথে সম্পর্ক স্থাপন করে নির্জন কক্ষে বসবাস আরম্ভ করি। যখন আমি জিকরে ইলাহিতে রত ছিলাম একদিন হৃদয়ে গাভী মাংস খাওয়ার ইচ্ছা হলো। সেই ইচ্ছা যখন হৃদয়ে প্রবল ভাবে বিরাজ করছিল, এক বাছুর আমার কক্ষে প্রবেশ করে আমি ভাবলাম যে আমার মাংস খাওয়ার এই যে ইচ্ছা সেটিকে বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা এটিকে পাঠিয়েছেন, তাই আমি সেটি জবাই করলাম। এই ব্যক্তি আমার কামরায় প্রবেশ করলো, ক্রোধান্বিত হলো, বলল তুমি আমার বাছুর চুরি করে জবাই করেছো, আমি মামলা করব। আমাকে ধমকি দিল যে সে মামলা করবে। এই ভিত্তিতে এই ব্যক্তি আমাকে অপরাধী সাব্যস্ত করছে। আমার তো ধারণা ছিল যে আল্লাহ তাআলা আমার বাসনা অনুসারে পাঠিয়েছেন। আদালত যেই সিদ্ধান্তই মনে করে সঠিক মনে করে করতে পারে। হযরত দাউদের হৃদয়ে এই দরবেশের হৃদয়ে তার নেকি এবং তাকওয়া খোদা ভীতির কারণে বিশেষ প্রভাব পড়ল। তিনি বললেন যে ঠিক আছে, এখন যাও আর অমুক দিন বাদী বিবাদী উভয়ই যে অভিযোগ করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তোমরা উভয় অমুক দিন আসো যেন রায় প্রদান করা যেতে পারে। বাদী বিবাদী উভয় যখন আদালত থেকে বিদায় নিল, হযরত দাউদ আলাইহিসসালাম খোদা তাআলার দরবারে অনেক দোয়া করলেন, হে আল্লাহ আমার আদালত থেকে কোন মামলা সম্পর্কে এমন কোন সিদ্ধান্ত যা তোমার দৃষ্টিতে অন্যায় সেটি আমি আদৌ পছন্দ করি না, তুমি এই মামলায় আমাকে পথ প্রদর্শন করো এবং আসল বিষয়ে আমার সামনে খোলাসা করো হে খোদা। হযরত দাউদ আলাইহিসসালাম যখন একান্ত বিগলিত চিত্তে দোয়া করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা জানানো হলো যে দরবেশ যা বলেছেন তা সত্য। জিকরে ইলাহিরত অবস্থায় তার হৃদয়ে মাংসের বাসনা আমরাই সৃষ্টি করেছি আর বাছরও আমাদের বিশেষ পরিকল্পনা অনুসারে দরবেশের কামরা আনা হয়েছে এবং সেটি জবাইও আমাদের ইচ্ছা অনুসারে হয়েছে। আল্লাহ তাআলা বলেন সবকিছু আমাদের বিশেষ ইচ্ছা অনুসারে হয়েছে। আর আসল ঘটনা হলো এই দরবেশের পিতা যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সুদীর্ঘকাল বাহিরে ব্যবসা করার পর লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, অনেক গরু ছাগল এবং গবাদি পশুর ওটের পাল তার নিজের সম্পত্তি ছিল। এসব নিয়ে যখন স্বদেশে ফিরে আসছিলেন, এই বাদী যে বলছিল যে আমার গাভী কেন জবাই করা চাই, নেমক হারাম, সেই দরবেশের পিতার চাকর ছিল। সে ব্যবসায় যখন শহরের কাছে একটি ময়দানে পৌঁছল, রাতে যখন ঘুমাচ্ছিল, এই ব্যক্তি যে তার চাকর ছিল সে নেমক হারামি করেছে এবং ছুরি দিয়ে সেই ব্যবসায়ের উপর আক্রমণ করে। আর এই ছুরির উপরে বাদের নামও লেখা ছিল, সেই ছুরি দিয়ে ব্যবসায়ীকে খুন করেছে। ময়দানের কোনায় গর্ত করে তাতেই এই ব্যক্তিকে ব্যবসায়ীকে সে দাফন করে মাটিতে পুঁতে ফেলে। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কাশফে সেই ময়দান এবং গর্ত পুরোটাই দেখিয়েছেন, সেই ছুরি যার দ্বারা ব্যবসায়ীকে খুন করা হয়েছিল তাও দেখিয়েছেন এবং রক্তাক্ত কাপড়ও দেখিয়েছেন যা সাথে দাফন করা হয়েছে, সবকিছু তাকে দেখানো হয়েছে। আর আল্লাহ তাআলা হযরত দাউদকে কাশফে বলা হয়েছে সবকিছু করেছে এই জন্য যে ধন সম্পত্তি যায় বাদের কাছে আছে তা যেন আসল মালিককে দেওয়া যায় এবং যে বাদী তাকে হত্যার জন্য যেন মৃত্যুদণ্ড দেওয়া যায়। যখন উভয় আদালতে হাজির হলো বিচারের দিন, হযরত দাউদ এই বাদীকে বললেন যে তুমি এই দরবেশকে ক্ষমা করো, তোমার ভালো হবে। তখন বাদী আদালত কক্ষে হইচই আরম্ভ করে, এসে বলে দেখো কেমন কেমন আদালত, আদালত কি এমন হয়ে থাকে, অপরাধীকে শাস্তি না দিয়ে বাদীকে বলা হচ্ছে ক্ষমা করো, এমন ইনসাফ তো কখনো শুনিও নি আর দেখিও নি। হযরত দাউদের বারবার বোঝানো সত্ত্বেও যখন বাদী ইনসাফ করছিল, হযরত দাউদ বলেন ঠিক আছে এখন ইনসাফই করা হবে এবং স্বর্ণকে বললেন যে একে একে হাত করি পড়ানো হোক, আমাকে ময়দানের দিকে নিয়ে যাওয়া হোক। সেখানে পৌঁছে জিজ্ঞেস করলো যে এই কবর কার এবং কে হত্যা করেছে। তিনি যে ছুরিতে বাদের নাম লেখা ছিল এবং ব্যবসায়ীর রক্তাক্ত কাপড় যা সেখানে কবরস্থ ছিল সব গর্ত খোলার পর দেখা গেল সেখানে আছে। আর এই বাদী এই দরবেশের পিতার হত্যাকারী যাকে যে এই বাদী ছুরি দিয়ে হত্যা করেছে, আল্লাহ তালা আমাকে সবকিছু অবহিত করেছেন এবং দেখিয়েছেন, যেভাবে আল্লাহ তালা দেখিয়েছেন সেভাবে সবকিছু সেখানে তিনি পেয়েছেন। সে অনুসারে কবর থেকে ছুরিও বেরিয়ে এসেছে এবং রক্তাক্ত কাপড়ও বের করা হয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম যখন বাদীকে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করলেন, তখন বাদী বলল যে আমি মামলা ফেরত নিচ্ছি এবং আমি এই অপরাধীকে ক্ষমা করছি, আপনি আমাকে ক্ষমা করো। হযরত দাউদ বললেন যে এখন আর ক্ষমা সম্ভব নয়, এখন সেই ইনসাফ যা সম্পর্কে ইনসাফ ইনসাফ করছিলে তুমি, আদল আদল করছিলে, সেই ইনসাফই তোমার সাথে করা হবে এবং সেই অনুসারে আদালত ব্যবস্থা নেবে। তারপর হত্যাকারী বাদীকে দরবেশের ব্যবসায়ী পিতাকে হত্যা করার কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যে ছুরি দিয়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে সেই ছুরি দিয়েই এই বাদীকে হত্যা করা হয়েছে। আর যে ধন সম্পদ ছিল গবাদি পশু ইত্যাদি যা সে ব্যবসায়ীর ছিল পুরোটাই এই সেই ব্যবসায়ীর পুত্র দরবেশকে দেয়া হয়েছে যিনি আসল উত্তরাধিকারী ছিলেন। তো এভাবে একান্ত বিষয় জটিল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে পুরো বিষয়টা বুঝিয়েছেন। আর ইনসাফ হয়েছে, যে ব্যক্তি ইনসাফ বা সুবিচার চেয়েছে সে সুবিচারের কারণে ফলশ্রুতি স্বরূপ শাস্তি পেয়েছে। যে দরবেশ সত্য বলেছিলেন, যিনি দরবেশের ভিতর জীবন যাপন করেছেন, আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছেন, তিনি তাকে আল্লাহ তাআলা তার পুরস্কার দিয়েছেন। যদি সেই অপরাধী নিজের ভুল মেনে নিত, তাহলে আল্লাহর প্রিয়রা আল্লাহ তাআলার গুণাবলীর প্রতিফলন স্থল হয়ে থাকেন, তিনি সেই বাদীর উপর দয়া করতেন। কিন্তু সে যেহেতু ভুল বিষয়ে হঠকারিতার আশ্রয় নিয়েছে, হঠধর্মিতার আশ্রয় নিয়েছে, মনে সে ভাবছিল যে আমি অন্যকে ধোকা দিচ্ছি, তো এমন ব্যক্তি আল্লাহর বান্দার হাতে আল্লাহর দিক নির্দেশনার কারণে শাস্তি পেয়েছে। আর যেভাবে আমি বলেছি আল্লাহর এই যে নেক বান্দার দরবেশ, তার বিনয় পূর্ণ এবং সত্যতার পুরস্কার তিনি পেয়েছেন। এখন আমি কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। যেই হাদিসে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্য থেকে কিভাবে লাভবান হতে হয়, কল্যাণমণ্ডিত হতে হয় তা আমাদেরকে শিখিয়েছেন। হযরত আমির বর্ণনা করেন যে তিনি নোমান বিন বশিরকে বলতে শুনেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে হালাল এবং হারাম স্পষ্ট বিষয়, আর এই উভয়ের মাঝে রয়েছে মুতাশাবিহাত, যাকে অনেক মানুষ জানে না। মুতাশাবিহাত হলো দ্ব্যর্থবোধক বিষয়, যে ব্যক্তি দ্ব্যর্থবোধক বিষয়কে এড়িয়ে চলে সে নিজের ধর্ম এবং সম্মানের হেফাজত করলো, আর যে ব্যক্তি মুতাশাবিহাতে পতিত হলো সে রাখালের মতো যে নিজের গবাদি পশু ক্ষেতের পাশে চড়ায়, সে পশু সেই ক্ষেতে প্রবেশ করার সমূহ আশঙ্কা থাকে। স্মরণ রেখো যে প্রত্যেক বাদশার একটা সীমা থাকে, সীমানা থাকে। আল্লাহ তাআলার সীমানা হলো এই পৃথিবীতে তার নিষিদ্ধ বিষয় আদি নিষিদ্ধ শিক্ষা। স্মরণ রেখো, দেহে একটি মাংস ব্যান্ডাল শরীর যখন ঠিক থাকে সারা শরীর সুস্থ থাকে, আর যখন সেটি খারাপ হয়ে যায় পুরো শরীর অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা কিছু স্পষ্ট শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এবং বলেন যে বলেছেন যে এটি করতে করবে অন্যটি করবে না। আর কিছু এমন বিষয় আছে যে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে, সন্দেহ যদি থাকে সেগুলোকে এড়িয়ে চলা উচিত, এটি হলো তাকওয়া। কেননা তিনি বলেন যে খোদা তাআলা যে সমস্ত বিষয়ে পড়তে নিষেধ করেছেন তার দৃষ্টান্ত এমনই, যেমন কোন বাদশার কোন ক্ষেতে বেড়া আছে এবং কেউ যদি সেখানে ছাগল চড়ানোর জন্য নিয়ে যায়, সাবধান না থাকলে ছাগল সে ঘাস খেয়ে ফেলতে পারে। তারপর বলছেন এই যে হৃদয় মানব দেশে যে মাংসপিণ্ড, যদি সেই হৃদপিণ্ড ঠিক থাকে, সেই মাংসপিণ্ড ঠিক থাকে, সারা শরীর সুস্থ, যদি সেটিতে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে পুরো শরীর পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে। সুতরাং খোদার আদেশাবলী, আদেশ নিষেধ যা তিনি দিয়েছেন, অর্থাৎ যা করার জন্য নির্দেশ দিয়েছেন, না করতে বলেছেন, সেই অনুসারে জীবন যাপন করা, জীবন যাপন করা, সেই মালিক ইয়াউমিদ্দিনের দয়াকে কিয়ামত দিবসে শাস্তি পুরস্কার দিবসে আকর্ষণের কারণ হবে, নতুবা আল্লাহ তাআলার শাস্তির শিকার হতে পারে মানুষ। আর হৃদয়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চিহ্নিত করেছেন, বলেন যে হৃদয় থেকেই নেকির বা পুণ্যের উদ্ভব হয় এবং সেখানেই পাপ লালিত পালিত হয়। সুতরাং যদি খোদার সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে সেটিকে সকল প্রকার নোংরামি থেকে মুক্ত রাখো। অনেক কিছু দেখে অনেক সময় মানুষ হৃদয় পাপের দিকে ঝুঁকে, পাপের দিকে নিবদ্ধ হয়, তার সে ভুলে যায় যে কোন পাপে সে লিপ্ত হতে যাচ্ছে। তাই সবসময় হৃদয়ের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে যে এই হৃদয়ই যাতে শ্রেষ্ঠ চিন্তা ভাবনা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদানের কারণ হতে পারে এবং শাস্তির কারণ হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার ফেরেশতা জিকিরকারীদের সন্ধানে, জিকির ইলাহিতে যারা রত থাকে এমন মানুষের সন্ধানে রাস্তায় বের হয়। তারা যখন খোদার জিকিরকারীদেরকে দেখে তখন বলে যে তোমাদের কি কি জিনিসের প্রয়োজন আছে, কি চাহিদা আছে বলো, এবং তারা এমন মানুষকে নিজের আকাশ পর্যন্ত পরিবেষ্টন করে রাখে। তাদের প্রভু তাদেরকে জিজ্ঞেস করবেন, অথচ আল্লাহ তাআলা তো সবচেয়ে বেশি জানেন, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করবেন আমার আল্লাহ আমার বান্দারা কি বলেন কি করেন। আল্লাহ তারা বলবে তোমার বান্দারা তোমার তসবিহ এবং তোমার প্রশংসা করে, তোমার গুণগান করে, তোমার মহিমা কীর্তন করে। তখন আল্লাহ তাআলা বলবেন তারা কি আমাকে দেখেছে, ফেরেশতা বলবে যে হে আল্লাহ তারা তোমাকে দেখেনি। আল্লাহ তাআলা বলবেন যে যদি তারা আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো, ফেরেশতা বলবে যে তারা যদি তোমাকে দেখতো তাহলে তারা তোমার অধিক মাত্রায় ইবাদত করত এবং তোমার মহিমা কীর্তন প্রবল ভাবে করত, অজস্র ধারায় তোমার জিকির করত, তোমার স্মরণ করত। তারপর আল্লাহ তাআলা বলবেন যে তারা আমার কাছে কি চাচ্ছিল, ফেরেশতা বলবে তারা জান্নাতের ভিক্ষা চাচ্ছিল। আল্লাহ তাআলা বলবেন তারা কি আমার জান্নাত দেখেছে, তখন ফেরেশতা বলবে যে হে আল্লাহ তারা জান্নাত দেখেনি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তারা যদি আমার জান্নাত দেখত তাহলে তাদের কি অবস্থায় এনে হতো, ফেরেশতা বলবে যে তারা যদি জান্নাত দেখত সেই জান্নাতকে লাভের বাসনা তাদের ভিতর একান্ত বেড়ে যেত। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন তারা কোন বিষয় থেকে আমার কাছে আশ্রয় চাচ্ছিল, ফেরেশতা বলবে যে আগুন থেকে বাঁচার জন্য তোমার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা বলবেন যে তারা কি এটা দেখেছে, ফেরেশতা নিবেদন করবে যে হে আল্লাহ তারা তা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন যে যদি সেই আগুন তারা দেখত তাহলে তাদের অবস্থা কেমনই না হতো। ফেরেশতা বলবে যে হে আল্লাহ, তারা যদি সেই আগুন দেখত তাহলে তারা আরো বেশি ভীত এবং ত্রস্ত হতো এবং আগুন থেকে দূরে পালাতো। আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদেরকে সাক্ষ্য রাখছি, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদের প্রশংসার কারণে, জান্নাতের বাসনার কারণে, আগুনকে ভয় করার কারণে আমি তাদেরকে ক্ষমা করলাম। তখন ফেরেশতাদের ভিতরে ফেরেশতা বলবে যে তাদের ভিতরে এক বান্দা এমন ছিল যে কোনো প্রয়োজনে সেখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন যে এরা এমন মানুষ যাদের সাথে যারা বসে উপবিষ্ট হয় তাদেরকেও আমি ক্ষমা করি। তো এটি হলো মালিক সর্বাধিপতির এহসান, নেয়ামত এবং অনুগ্রহ। নেক লোকদের সাথে যারা বসে তাদেরকেও তিনি ক্ষমা করেন। পুণ্যের নেকি না দেখেই নেকির বাসনা, পুণ্যের বাসনা যারা রাখে, পুণ্য যারা করতে চায় তাদেরকে তিনি ক্ষমা করেন, যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন। এখানে কোনো আদল বা ইনসাফের প্রশ্ন নয়, এখানে খোদার অনুগ্রহ বণ্টন হচ্ছে। তার অনুগ্রহ তার মালিকিয়ত বা মালিক হওয়ার বৈশিষ্ট্যের অধীনে হচ্ছে। নেক লোকদের ভিতরে যারা বসেছিল তাদেরকে তিনি ক্ষমা করছেন এবং কল্যাণের ভাগী করছেন। আল্লাহ তাআলা তার মালিক বৈশিষ্ট্যের অধীনে বান্দার ভালো মন্দ কর্মের নিরিখে তার সাথে কিভাবে ব্যবহার করেন, তার নেকি এবং পাপকে কিভাবে লেখেন, যা কিয়ামত দিবসের সামনে আসবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন যে আল্লাহ তাআলা নেকি এবং পাপকে, পাপ এবং পুণ্যকে লিপিবদ্ধ করছেন, সেগুলোকে তিনি বর্ণনাও করেছেন। সুতরাং যে নেক কাজ করার কোন সংকল্প করে কিন্তু তা করতে পারে না, আল্লাহ তাআলা তার জন্য সেটিকে একটি নেকি বা পুণ্য গণ্য করবেন। সেটিকে যদি নেক কাজের সংকল্প করে না করতে পারে তাহলে একটি নেকি পাবে, আর যদি নেকি সংকল্প করে এবং নেকিও করে আল্লাহ তাআলার দরবারে সেই দশটি নেকি বা দশ থেকে সাতশত নেকি সেটি লাভ করার। যে ব্যক্তি পাপের ইচ্ছা করে এবং পাপের উপর যদি সে আমল না করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার পক্ষ থেকে একটি নেকি বা পুণ্য দান করবেন বা একটা সওয়াব দান। আর যদি সে নেকির সংকল্প, পাপের সংকল্প করে পাপ করে বসে তাহলে আল্লাহ তাআলা সেটিকে একটি পাপ হিসাবে হিসাব করবেন বা গণ্য করবেন। খোদা তালার মালিকিয়ত বৈশিষ্ট্যের অধীনে এটি এসান এবং অনুগ্রহ যা তিনি বান্দাদের উপর করেন। আমরা জানি যে আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত গুণাবলীর ছাপ বান্দাদের নিজেদের উপর সৃষ্টি হওয়া উচিত। আর আমরা জানি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ তাআলার যে গুণাবলী আছে সেগুলোর সেই সমস্ত গুণাবলী সবচেয়ে বেশি প্রকাশ পেত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তা থেকে। এর দুইটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিচ্ছি যে কিভাবে শক্তি এবং সামর্থ্য আর যোগ্যতা শক্তি থাকা সত্ত্বেও যখন তিনি আরবের বাদশাহ ছিলেন কিভাবে শত্রুর উপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তার একটি দৃষ্টান্ত আমি তুলে ধরব। ইকরামা বিন আবু জেহেল, আবু জেহেলের ছেলে ইকরামার ঘটনা সুপ্রসিদ্ধ একটি ঘটনা। রাসূল হুজুর সাল্লাম তাকে হত্যার নির্দেশ জারি করেছিলেন, তার কারণ ছিল এই ব্যক্তি ইকরামার পিতা আবু জাহেল মুসলমানদের চরম ক্ষতি করেছিল, চরম কষ্ট দিয়েছিল এবং একান্ত ভয়াবহ আচরণ ছিল তার। ইকরামা যখন সংবাদ পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দিয়েছেন, তখন ইকরামা ইয়ামানের দিকে পালিয়ে যায়। তার স্ত্রী তার পিছনে ছুটে যায়, যে তার চাচাতো বোন ছিল হারেস বিন হিশামের মেয়ে ছিল। ইসলাম গ্রহণের পর তার পিছনে তিনি ছুটে যান, যাওয়ার পূর্বে তাকে ফিরিয়ে আনার জন্য যাওয়ার পূর্বে বন্দরে গিয়ে নৌকায় আরোহণের পূর্বেই তিনি আকরামার কাছে পৌঁছেন এবং আকরামাকে বলেন যে হে আমার চাচার সন্তান, স্বামী হিসাবে সম্বোধন করেননি বরং চাচার ছেলে হিসাবে সম্বোধন করেন, বলেন সবচেয়ে বেশি আত্মীয়তার সম্মানকারী, সবচেয়ে বেশি নেক ব্যবহার করে, মানুষের ভিতর সর্বোৎকৃষ্ট, মানুষের কাছ থেকে পক্ষ থেকে তোমার কাছে এসেছে, তুমি নিজেকে ধ্বংস করো না, আমি তোমার নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে এসেছি। সে রওনা হওয়ার পূর্বে রাসূলুল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নামা নিয়ে গিয়েছিলেন যে যদি নিয়ে আসে আপনি ক্ষমা করবেন কিনা। রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, যদি সে আসে এবং আনুগত্য করে তাহলে অবশ্যই তাকে ক্ষমা করা হবে। কথা হয় এবং আকরামা কথা কষ্টে মেনে ফিরে আসেন এবং আকরামা ফিরে এসে রাসূলুল্লাহকে সম্বোধন করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী বলেছেন যে আপনি আমাকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, তোমার স্ত্রী সত্য কথা বলছে, তোমাকে নিরাপত্তা দিচ্ছে। এই কথা শুনে ইকরামা কালেমা পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। তারপর ইকরামা লজ্জায় ইকরামার মাথা ঝুঁকে যায়। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে ইকরামা, প্রত্যেক সেই বস্তু যা আজকে আমার দেয়ার শক্তি আছে আমার কাছে চাও, যদি আমার শক্তি থাকে আমি তোমাকে অবশ্যই দেব। আমার যতটা সামর্থ্য আছে, সাধ্য আছে, চাও আমি তোমাকে দেব। ইকরামা বলল যে আমাকে আমার সেই সমস্ত সীমা লঙ্ঘনকে ক্ষমা করুন যা আপনার বিরুদ্ধে আমি করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা ইগফির লি ইকরামা কুল্লা আদাওয়াতিন আদানিহা আমান্তাকিন তাকাল্লামা বিহা, হে আল্লাহ ইকরামার সেই সকল সীমা লঙ্ঘন যা সে আমার বিরুদ্ধে করেছে ক্ষমা করো, বা তুমি বলেন যে হে আল্লাহ ইকরামার বিরুদ্ধে যাই বলেছে তা তার জন্য তাকে তুমি ক্ষমা করো হে আল্লাহ। তারপর মক্কা বিজয় এর সময় ইতিহাসে উল্লেখ আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করতে গিয়ে বলেছেন হে কুরাইশ, আল্লাহ তাআলা তোমাদের অজ্ঞতার যুগের অহংকারকে ধূলিসাৎ করেছেন এবং সমস্ত মানুষ আদম সন্তান আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত তেলাওয়াত করেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবায়েল লিতাআরাফু, হে মানব সকল তোমাদেরকে নর নারী থেকে সৃষ্টি করেছে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছে যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। নিঃসন্দেহে খোদার দৃষ্টিতে তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বড় মুত্তাকি, কিন্তু আল্লাহ তাআলা স্থায়ী জ্ঞানের অধিকারী এবং সম্যক অবগত। তিনি আরো বলেন হে কুরাইশ, আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? কুরাইশ বলল আমরা আপনার কাছে ভাইয়ের ব্যবহার আশা করি, কারণ আপনি আপনাদের সবচেয়ে বেশি সম্মানিত, আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে। আর রওয়ায়েতে আছে যে সোহেল বিন আমর এই প্রশ্নের উত্তরে বললেন যে আমরা ভালো কথা বলি আর আপনার কাছে ভালো আশা রাখি, কেননা আপনি সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের ছেলে আর আপনি আপনার হাতে শক্তি রয়েছে আমাদের বিরুদ্ধে। কুরাইশের এই উত্তর শুনে আল্লাহ তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সেই কথাই বলবো যেভাবে আমার ভাই ইউসুফ বলেছিল যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের কোন তিরস্কার করাবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তাহলে সবচেয়ে বড় দয়ালু, যাও তোমরা সবাই স্বাধীন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলার সাথে সাথে মানুষ সেভাবে বেরিয়ে পড়লো যেভাবে মানুষ কবর থেকে বের হয় আর এবং যেন তারা কবর থেকে বেরিয়েছে এবং পরে এরা সবাই মুসলমান হয়ে যায়। এই শক্তি এবং শক্তি যখন হাতে আসলো, যখন বাদশাহ হয়ে গেলেন, তখন তিনি এহসান এবং অনুগ্রহই করলেন এই মক্কাবাসীদের সাথে। আল্লাহ তাআলার গুণাবলীর প্রতিফলন স্থল তিনি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খোদা তাআলার গুণাবলীর এই সত্যিকারের প্রতিফলনের শিক্ষা, প্রতিফলন যার উপর হয়েছে তার শিক্ষা অনুসারে নিজ নিজ গণ্ডিতে পরস্পরের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আর শাস্তি পুরস্কার দিবসে এমন কর্ম নিয়ে যেন আমরা আল্লাহ দরবারে উপস্থিত হতে পারি যা তার দয়া এবং ক্ষমাকে আকর্ষণের কারণ হবে।
আলহামদুলিল্লাহ নহমদুস্তফিরু নমিনু বিকল নৌজু বিশুরফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
আজ রাবো থেকে একটি সংবাদ এসেছে যে আমাদের জামাতের পুরনো কর্মী চৌধুরী আব্দুল লতিফ ওভারসিয়ার সাহেব গত পরশু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার পরিবারে একা আহমদী ছিলেন। আহমদীয়ত অনেক পুরনো আহমদী। তিনি আহমদীয়ত গ্রহণ করার কারণে তাকে তার আত্মীয় স্বজন পৈতৃক সম্পত্তি থেকে সম্পত্তি বাড়িঘর সবকিছু থেকে বঞ্চিত করে। তিনি বয়াতের পর অসিয়ত করেছেন, জীবন উৎসর্গ করেছেন। তারিখে যদি কোয়ার্টারে থাকেন তিনি, রাবোয়া যে প্রথম দিকে আবাদ হয়েছে, যারা আবাদ করেছে তাদের ভিতর তিনি অন্তর্ভুক্ত ছিলেন। সমস্ত প্ল্যান, রাবোয়ার মানচিত্র চিহ্নিত করার টিম, সব কিছু তিনি অন্তর্ভুক্ত ছিলেন। একান্ত কষ্ট করেছেন, বরং রাবোয়ার প্রতিটি প্লট, প্রতিটি রাস্তা, প্রতিটি কোনা তার মুখস্থ ছিল, ঠণ্ঠস্থ ছিল, সবকিছু তিনি এই কারণে তিনি নিজের হাতে করেছেন। একান্ত নীতিবান মানুষ ছিলেন এবং কাজের ব্যাপারে একান্ত নিষ্ঠাবান ছিলেন, একান্ত পরিশ্রমী ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, কেননা রাবোয়ার প্রথম দিকের মানুষ। যাই হোক, রাবোয়ার নামের সাথে ইতিহাসে যখন যাদেরই নাম আসবে তাদের ভিতর তার নামও থাকবে। এখন নামাজে জুমার পর ইনশাল্লাহ তার নামাজে জানাজা গায়ে পড়াবো আমি।
ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান اذكروا الله.